بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد بعد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال تعالى: وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة، قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك، قال إني أعلم ما لا تعلمون. আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে গত জুমআতে আমরা মেরাজের শিক্ষা ও তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছিলাম। ওখান থেকে অনেকগুলি জিনিস আমাদের জানা হয়েছে। তার ভিতরে একটি বিষয় ছিল, তা হল পরামর্শের অপরিসীম গুরুত্ব। দুনিয়াবী কাজ হোক আর দিনী কাজ হোক, যে কোনো বিষয়ে পরামর্শের একটি দারুণ গুরুত্ব আছে। পরামর্শের গুরুত্ব আরোপ করেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করার আগে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নি জাইলুন ফিল আরদে খলিফা, ওহে আমার ফেরেশতারা শোনো, আমি পৃথিবীর বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক হলেন ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, কারো কাছে কোনো জবাবদিহি করতে হয় না, কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন আল্লাহর নেই, আল্লাহ কি করবেন না করবেন কাউকে বলারও প্রয়োজন নেই। তারপরেও ফেরেশতাদেরকে বলছেন, আমি পৃথিবীর বুকে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। আল্লাহ পাক এ কথার দ্বারা তামাম পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন, তোমরা যা কিছু করো একটু বলে শুনে বুঝে শুনে পরামর্শ করে করো। ওয়াজ আমরা সবাই জানি, এই আলোচনা বহুবার হয়েছে, পরামর্শের গুরুত্ব এর উপরে বহুবার আলোচনা হয়েছে, কোথায় কোন দিন কি আলোচনা করা হয় মোটামুটি আমাদের জানা থাকে। ওয়াজ শুনতে শুনতে একবার পিস টিভিতে, একবার ইন্টারনেটে, একবার জুমার খুতবা, একবার ওয়াজ মাহফিলে শুনতে শুনতে এখন কান ঝালাপালা, মুখস্থ হাফেজ, কিন্তু আমলের বড় অভাব। পরামর্শের ওয়াজ শুনতে শুনতে কান ঝালাপালা, কিন্তু পরামর্শের ধার ধারি না, আমি যেটা করব ওটা ঠিক, যে আমি যেটা করব ওটা ঠিক, এই নীতিকে বলা হয় ডিক্টেটরশিপ। আর ডিক্টেটরশিপ থেকে স্বৈরাচারের জন্ম হয়, স্বৈরাচারের জন্ম বন্ধ করতে হলে পরামর্শ নিতে হয় এবং দিতে হয়। মুসা আলাইহিস সালাম গায়ে পরে পরামর্শ দিলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে বলেননি যে আল্লাহ যে আমাকে 50 অক্ত দিলেন, আপনার তো কিছু অভিজ্ঞতা আছে, তা আপনি একটু আমাকে বলেন এটা কি করা যায়, তা তো বললেন। মুসা আলাইহিস সালাম নিজেই জিজ্ঞেস করলেন যে কি পেলেন আল্লাহর কাছে, তো বলছে পেলাম 50 অক্ত সালাত। গত জুমায় শুনেছেন 50 অক্ত সালাত, পরে 5 হল, সুরায় বাকারার শেষ 2 আয়াত এবং তাওহিদ পন্থীদের জন্য ক্ষমার ঘোষণা। হাদিস সম্মত এই 3টি পেলাম আমরা, পেপারে আবার আরো 2-1টা বাড়তি আছে, পেপারওয়ালা কোত্থেকে এনেছেন তা আমাদের জানা নেই। সুরায় বানী ইসরায়েলের আয়াত দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছেন, সেটা কোন হাদিস দ্বারা প্রমাণিত আছে কিনা ওটা আমাদের জানার বহির্ভূত, ওই জন্য আমরা 3টা বলেই ক্ষান্ত হয়েছি, ওই পর্যন্ত রয়ে গেছে। বলে তোমার উম্মত 50 অক্ত পারবে না, ভারী হয়ে যাবে, আল্লাহর কাছে গিয়ে কমানোর ব্যবস্থা করো। তাহলে পরামর্শ কোনো সময় গায়ে পড়েও দিতে হয় জনকল্যাণের স্বার্থে। মুসা আলাইহিস সালামের নবুয়তের ডিউটি শেষ, তিনি আখিরি নবীর উম্মতের উপরে দয়া পরাবশ হয়ে পরামর্শ দিলেন, এই পরামর্শের কারণে আল্লাহ পাক আমাদের উপরে রহম করলেন, তাই তো আজকে প্রায় 3,500 বছর আগে সুদূর মিশরে সেই মুসা আলাইহি সালাতু আসসালাম বিদায় হয়ে গেছেন একটি মহাদেশ ওপারে। মুসা আলাইহিস সালামের বাড়ি ছিল আফ্রিকা মহাদেশ, আর আমরা হলাম দক্ষিণ পূর্ব এশিয়ায়। ওনার নামটি আমরা 3,500 বছর প্রায় গত হওয়ার পরে উচ্চারণ করা হচ্ছে, ওই হাদিসের মধ্যে ওনার নামটা এসেছে, কারণ উনি পরামর্শ দিয়ে আমাদের উপকার করেছিল। কিছু লোক আছে পরামর্শ চাইতেও জানে না। আমরা তো ছাত্র পড়ায় দেখি কত ছাত্র প্রশ্ন করতে চায়, কিন্তু প্রশ্ন যে কিভাবে করা লাগে ওটা বোঝে না। কিছু মানুষ মোবাইলে ফোন করে কতক্ষণ অপেক্ষা করে, কি যে বলবে তা বুঝে পারে না, তখন আমরা তার বলার পথটা বলে দিই যে এটা বলেন। ছাত্ররা প্রশ্ন করতে জানে না, কি যে বোঝে না তাও বোঝে না, বুঝি নাই তো বুঝলাম কিন্তু কোনটা বুঝলাম, এটা যদি বোঝে যে এইটা বুঝলাম না, তাহলে শিক্ষকের জন্য বড় উপকার হয়। তখন শিক্ষক আবার জিজ্ঞেস করে কোনটা বোঝেন না। তো পরামর্শ গায়ে পরে দিতে হয় কোনো সময়, যদি পরামর্শ কেউ না চায়। কিছু মানুষ আছে আরে নিজের খেয়ে পরের খ্যাতের মোষ তাড়ানোর দরকারটা কি, এরা হল সেলফিশ আত্মকেন্দ্রিক লোক। আরবিতে বলা হয় আনানি, আনানি লোকেরা হল সেলফিশ, নিজের খাই নিজের পরি, ডানে বামে দেখার দরকার নেই বাবা জি না। আপনার সামনে ক্ষতি হয়ে যাচ্ছে, গায়ে পরে এগিয়ে আসতে হবে। দলিল বুখারীর এই হাদিস, মুসা আলাইহিস সালাম গায়ে পরে আমাদের নবীকে পরামর্শ দিলেন। কাকে দিচ্ছেন, তিনি বড় না আমি বড়, দিলেটা টিকবে কি না টিকবে ওটা দেখার বিষয় নয়, ওনার বলা উনি বলে ফেললেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন। আল্লাহ পাক ফেরেশতাকে বলছেন আমি মানুষ তৈরি করব পৃথিবীর বুকে, ফেরেশতারা বলছে মানুষ বানাতে হবে না, এরা গোলমাল করবে। ফেরেশতারও সাহস আছে যে আল্লাহর কথা ভেটো দেওয়ার, কারণ আল্লাহ পাক হলেন সহনশীল বুদ্ধবার ধৈর্যশীল পরম সহিষ্ণু, আল্লাহ হলেন হালিম ধৈর্যশীল, আল্লাহ হলেন চরম পরম ধৈর্যশীল। আল্লাহর মেজাজটা যদি মুফতি সাহেবের মতো হতো তাহলে ফেরেশতাদেরকে লাঠি নিয়ে দৌড়ানি দিত, তুই কে তুই আমার কথার ভুল ধরতে আসিস, তুমি কেন কলেজে পড়ে আমার ভুল ধরতে আসো, 43 বছর বুখারি পড়িয়েছি। জিনা মুফতি সাহেব ওই আয়াতটা আবার ভালো করে পড়েন, ফেরেশতারা বললেন মানুষ বানাতে হবে না ওরা গোলমাল করবে, আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ পাক রেগে গেলেন না, গরম হলেন না। এটা দলিল আপনার জন্য, কোন আলেম যদি গরম হয়ে যায় বলবেন যে গরম হইন না, লেট মি ফিনিশ, আমাকে একটু বলতে দিন। আমাদের এক ভাই বলতেন ডক্টর সাহেব ধমক দিবেন না, ধমক দিলে কিন্তু আমি কথা বলতে পারবো না, আমাকে এক কথাটা বলতে দেন পরে ধমক দিন। আগেই বলে নিচ্ছে ধমক দিন না, ধমক দিলে কিন্তু আমি কথা বলতে পারবো না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জানালেন, ওখান থেকে পরামর্শের গুরুত্ব বুঝা গেল। আল্লাহ পাক একটি সূরা নাজিল করলেন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে, তার নাম হল সূরায়ে শুরা। শুরা মানে হল অ্যাসেম্বলি, পরামর্শ সভা, মজলিসে শুরা। পরামর্শ সরকারি দলের লোক দিবে, বিরোধী দলের লোক দিবে, পক্ষের লোক দিবে, বিপক্ষের লোক দিবে, ছোট মানুষ বলবে, বড় মানুষ বলবে, অ্যাসেম্বলি হলে প্রত্যেকের কথা বলার অধিকার আছে, যার যার লজিকে সে কথা বলবে, যারটা দলিলে টিকবে তারটা ঠিক হবে, যারটা টিকবে না সেটা রিফিউজ হবে, কিন্তু বলার অধিকার এখতিয়ার সবার থাকতে হবে, কাউকে পিটিয়ে বের করে দেওয়ার অধিকার কোন মজলিসে কোন বৈঠকে নাই। কথার মধ্যে অনেক কথা এসে যায়, বিরাট বড় ডাইরেক্টর একটি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, পৃথিবীর বিভিন্ন দেশের দায়ী এবং আলেমেরা মিটিং এ বসেছেন, কেউ কথা বলছেন না ভয়ে। আমি বললাম স্যার ভুল হয়ে গেল, আন-নিজামুল মুনাজ্জালু মিনাস সামা ফায়ুজারু ফীহাল জাহাল ওয়ামা নাহনু সাবাইনা হাযা আন-নিজাম ফালিমাযা লা ইউজারু লিল জাহাল। আল্লাহর আসমান থেকে ওহি নাজিল হয়ে যে আল্লাহর বিধান দেওয়া আছে অকাট্য বিধান, ওই বিধানেও না জানা লোকের জন্য ছাড় আছে। তা আমরা এখানে একটা রুটিন বানিয়েছি, রেজুলেশন বানিয়েছি, একটা নিয়ম নীতি বানিয়েছি, তা আমাদের এই নিয়ম নীতির মধ্যে যদি কারো জানার বাইরে ভুল হয়ে যায় তো তাহলে সেখানে সার দেওয়া হবে না কেন? ডাইরেক্টর সাহেব গরম হয়ে খাতার কলম তুলে আমার গায়ের মধ্যে ফিঁকে মারলেন। তারপরে যা হবার তা হল, পরিশেষে মজলিস ভেঙে গেল, সবাই বলল চলেন চলে যাই, আমি যাব না আমার কথা আছে তোমরা চলে যাও। সবাই চলে গেল, ডাইরেক্টর সাহেবকে বললাম যে আমার একটা প্রশ্নের জন্য আমি বসে আছি, আমি তো জাতে হলাম বাংলাদেশি আর ঘটনাটা ঘটেছে আরব দেশে, ভয়ে লোকটা কাতর হয়ে গেছে, এ বাংলাদেশি লোকেরা ডেঞ্জারাস একটু বেশি হয়, কথায় কথায় গায়ে হাত তোলাটা হতে এদের স্বভাবটা একটু বেশি, এখন ও যে বসে রইল কি করবে বুঝা যাচ্ছে না। উনি আমার মুখের দিক তাকায় আছে আর বারবার ঠোঁট চাটছেন। তবে মক্কার আবু জাহেলেরা দারুন্নাদুয়ায় মিটিং করত, মিটিং এর মধ্যে পক্ষে বিপক্ষে পরামর্শ সভা হতো সেখানে, তো আবু জাহেল আবু লাহাব উদ্বা সাহেবা মিটিং এ বসে কেউ কাউকে কি পাথর দিয়ে ঢেল মারত? মিটিং এ বসেছি আমি কথা বলেছি, খাতা ছুঁড়ে মারলেন কেন আমার গায়ে? এ আদব কোত্থেকে শিখেছেন? লেখাপড়া বহুত করেছেন, বহু টাকার মালিক, সভ্যতা শেখেন নাই? মক্কার আবু জাহেলদের কাছে সভ্যতা শিখেন, মিটিং এর ভিতরে কারো গায়ে হাত তুলতে নাই। ডাইরেক্টর হতবাক হয়ে তাকায় রইলেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, আর বলছে আমরা হলাম আদম সন্তান, রাগ চেক করতে পারি না দেখে অনেক কথা বলে ফেলি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বুলেট প্রুফ গাড়ি ওনার, কোটি কোটি টাকা দামের, ওই গাড়িতে তুলে আমার বাসার সামনে আমাকে নামিয়ে দিয়ে রাতে উনি চলে গেলেন। এটা হলো মানুষের খাসলত, মানুষ ভুল হয়ে যায়, ডাইরেক্ট সুবিধা মতো সময় বলতে হবে, সমস্ত দায়ীদের সামনে আমি কথাটা বলতে পারতাম, এটা বলা ঠিক নয়। আগে একদিন বলেছিলাম, আপনার ছেলের সামনে যদি আপনার স্ত্রীকে আপনি শাসন করেন তাহলে ও সংসারে আপনি আগুন নিজে লাগালেন, আপনার স্ত্রী যদি পাহাড় পরিমাণ অপরাধ করে ছেলের সামনে তাকে ধমকাতে পারেন না, ওই সংসারে বরকত নষ্ট হয়। দায়িত্বশীল ভুল করলে তাকে কানে কানে বলতে হয়। একজন কলেজের প্রিন্সিপাল সাহেব ভুল করলে তাকে গোপনে বলতে হয়, একজন মসজিদের ইমাম সাহেব ভুল করলে তাকে গোপনে বলতে হয়। গোপনে বললে সুবিধাটা এই হয়, উনিও সংশোধনের সুযোগ পান আর মুসল্লিদের সামনে ওটার এফেক্ট করে না।
আপনি একজন বড় আলেম একটা ছোট মসজিদের ইমামকে যায়, এই তুই কি জানিস কি করেছিস এগুলি, শেরেক বেদাত কেন তোর মসজিদে? তখন মুসল্লিরা বলে আমাদের হুজুর কি করে, আমাদের হুজুর তো জানেই না, তো বলবে কি? সমস্ত মুসল্লির সামনে লোকটাকে খাটো করা হল, আর উনারটা যে উনাকে দিয়েই সংশোধন করা যায় যে আপনার মসজিদের মধ্যে এইগুলো এগুলো সমস্যা আছে মুসল্লিদেরকে বলে দিয়েন, তাহলে উনারও ইজ্জত থাকে, কাজটাও হয়ে যায়, বিরোধিতার সুযোগ থাকে। এটা হল ইসলামী শরীয়তের শিক্ষা। পরামর্শের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করলেন, সূরাটির নাম হল সূরাতুস শুরা। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন ফাইজা ওয়াসাবির হুম ফিল আমর, কোন বিষয়ে কাজ করতে হলে অমুসলিমদের সাথেও পরামর্শ করতে পারো। সাবির হুম, হুম সর্বনাম, লটেছে কাফের অমুসলিমদের দিকে, তাদের সাথেও পরামর্শ করতে পারো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমানুল ফারেসি রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে খন্দকের যুদ্ধের পরীক্ষা খনন করেছিলেন। মদিনায় থেকে যুদ্ধ হবে না মদিনার বাইরে যুদ্ধ হবে, পরামর্শ সাহাবীদের কাছ থেকে নিয়েছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনৈকা স্ত্রীর পরামর্শে হুদাইবিয়ার বাবলা গাছতলায় নিজের পশু নিজে জবাই করেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও নিজের স্ত্রীর পরামর্শে ওই দিনের কাজটি করলেন। হাদিসে এসেছে বিমর্ষভাবে নবী সাল্লাম চিন্তিত অবস্থায় তাবুতে ঢুকছেন। উম্মাহাতুল মুমিনীনদের একজন মা বললেন, নবীর স্ত্রী আমাদের মা, জনৈকা মা বললেন হে আল্লাহর নবী আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কারণ কি? বল সাহাবীদেরকে বললেই মানে আজকে বললাম এখানে পশু জবাই করতে কেউ তো রাজি হচ্ছে না, একটা লোকও একটা কথা শুনল না, তাই আমি চিন্তিত হয়ে তাবুতে ফিরে এলাম। মা জননী বললেন আল্লাহর নবীকে তুমি তাবু থেকে বেরিয়ে গিয়ে তোমারটা তুমি আগে জবাই করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে একা একা পশু জবাই করতেন, ছাগল একা জবাই করতেন, ডান হাতে থাকতো চাকু আর বাম হাত দিয়ে ধরতেন পা, আর ডান পাটা পশুর ঘাড়ের উপরে চেপে দিতেন, ডান পা দিয়ে পশুর ঘাড় চেপে দিতেন, আর বাম হাত দিয়ে ধরতেন হলো চার ঠ্যাং, আর ডান হাতে থাকতো চাকু, বিসমিল্লাহ আল্লাহু আকবার। যারা গোস্তের ব্যাপারী তাদের জন্য একটু সুবিধা হয়ে গেল, আমাদের দেশে অনেক মুফতি সাহেবের ফতো একা একা জবাই করলে ওটা খাওয়া যায় না, মাকরু, ওদের হালাল বলতেও টাইম লাগে না, হারাম বলতেও টাইম লাগে না। রসুলাম দিয়ে একা পশু জবাই করতেন, গায়ের শক্তি ছিল 30 জন পুরুষের, একটা ছাগল তার কাছে কিছু না। কুরবানির পশুর ঘাড়ের উপরে পা চাপিয়ে দিতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কোন সমস্যা হয়নি। এখন আমাদের ছাগলের গায়ে পা লাগলে আবার 3 বার চুমু খেতে হয়, ভক্তি মানে এক্সেস অফ এভরিথিং ইজ ভেরি ব্যাড, অতিরিক্ত সব জিনিসই খারাপ, আমাদের এখানে অতিরঞ্জিতা অতি ভক্তিটা বেশি। নবী সাল্লাম পশু জবাই করে ফেললেন, সাহাবায়ে কেরাম বনে এবার জবাই শুরু করলেন। ওই দিনের এই আমলের পরামর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী থেকে গ্রহণ করেছিলেন। পরামর্শদাতা যদি বিচক্ষণ হয়, তার পরামর্শটা যদি যুক্তিসঙ্গত হয়, সেটা মানলে তার গুরুত্ব হয় বেশি। তাই লুকমান হাকিম বলছেন লাইসাল গানিমাতু ফিল মুশকাল মুশাওয়ারা, পরামর্শের মতো কোন গনিমত দুনিয়াতে হয় না। আপনার বুদ্ধিতে যেটা না খেলে আর একজনের বুদ্ধিতে ওটা ধরা পড়তে পারে, পরামর্শের মাধ্যমে একটা ভালো সুন্দর রেজাল্ট বেরিয়ে আসে। পরামর্শদাতাদের মধ্যে কুপরামর্শদাতাও থাকে, বিভিন্ন সময় উস্কানিমূলক পরামর্শ দিয়ে মানুষকে ক্ষতিগ্রস্ত করে। ঘি যেমন মূল্যবান, ওরা যেমন মাটির পাত্রে তুললে ঘিয়ের মর্যাদা হানি হয়, ওটা চীনামাটির পাত্রে তুলতে হয়, আপনার মর্যাদা অনুযায়ী আপনার সঙ্গী সাথী ওরকম হতে হবে। গত জুমায় আপনি শুনেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন মেরাজের সফরে, আল্লাহ নিয়ে গেলেন আর সফর সঙ্গী হলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম। সম্ভ্রান্ত নবী, নবীদের সর্দার সফরে যাচ্ছেন, ফেরেশতাদের সর্দার হল তার সফর সঙ্গী। ভালো মানুষের সাথে চলবেন তো ভালো পরামর্শ পাবেন, শয়তান লোকের সাথে চলবেন তো শয়তানি পরামর্শ পাবেন, দুনিয়াদার লোকের সাথে চলবেন তো খালি দুনিয়াদারই দেখাবে। মানুষ একসময় সুদখোর, সুদের ব্যাংকের ম্যানেজারের সাথে চলতে 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 একসময় সে লোক সুদি কারবার শুরু করে দিল। কত লোকের লোন পাস করে দেই আর আপনাকে একটা লোন দিতে পারি না, আপনার দোকানে মাল নাই, আমি একটা লোন পাস করে দেই, নিয়ে কিছু মাল তোলেন, বলে আমি তো সুদ খাই না। আরে সুদ হবে কেন, এটা ব্যবসা করে লাভ করে আপনিও খাবেন আমাদেরকেও দিবেন, সুদ হবে কেন? তাই তো সুদ হবে কেন, তাহলে সুদ কোনটা? আমার টাকা খাটায় উনি আমাকে দিচ্ছেন, সুদ হবে কেন? ওকে তো মক্কার কাফেররা বলছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই। জি হ্যাঁ, ব্যবসা বাণিজ্য তো সুদের মতোই। আরে চিটাটাও তো ধানের মতোই, তো ওটা আবার কেনেন না কেন? চিটাটা ধানের মতো না, ওটা কেনেন না কেন? ওটা ফেলে দেন, যে ওটাও তো ধানের মতোই, চিটাটা ধানের মতোই, ওটা আপনি কেনেন না, ব্যবসাটা সুদের মতোই, তো ওটা হালাল হয়ে গেল। পরামর্শদাতা যদি খারাপ হয়, সঙ্গী যদি খারাপ হয়, মানুষকে বিপদে ফেলে দেয়। ওই জন্য নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন ইন্নামা মাসালু জালিসি সালেহে ওয়া জালিসি সুয়ে কানাফিকিল কিরি ওয়া হামিলিল মিসক। খারাপ সঙ্গী হলো লোহার কামারের মতো, যারা কামারের কাজ করেন তারা আবার দুঃখ মনে নেবেন না, কামার ছিলেন, লোহার কামার ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। লোহার কামারের পাশে বসলে হয় আগুন ছুটে পড়বে, নাই ছাই উড়ে আসবে, আর নাই ধোঁয়া এসে নাকে লাগবে, তিনটা ক্ষতির একটা ক্ষতি হতেই হবে। আর আতরের দোকানের পাশে বসলে তিনটা লাভের একটা হবে, হয় কিনবেন, না হাদিয়া দিবে, না এমনি ঘ্রাণ এসে নাকে লাগবে। সৎসঙ্গীতে চলাটা খুব ভালো গুরুত্বপূর্ণ। দুই বন্ধু রাতে শুয়ে রইলেন এক বিছানায়, একজনের নামে কেস আছে দুষ্কৃতিকারী, আর একজন ভালো মানুষ, কেসওয়ালাকে ধরতে আসে ওকেও ধরে নিয়ে গেল। আর একদম দুষ্কৃতিকারী চেয়ারম্যান যাচ্ছেন মোটর সাইকেলে, দশটা টাকা রিক্সার বাঁচাতে গিয়ে ওই লোক মোটর সাইকেলে উঠল। আমাদেরকে মাঝে মাঝে বলা হয় যে আপনি আসবেন জয়পুরহাট, আপনি আসবেন বগুড়া, ঢাকা থেকে আমাদের প্রধানমন্ত্রী অতিথি মন্ত্রী মিনিস্টার অমক তমক জাতীয় সংসদের হুইপ, উনি আমাদের এখানকার প্রধান অতিথি, উনি আমাদের গাঁয়ের ছেলে, ওনার এসি গাড়িতে আপনি চলে আসবেন, লোকেশন আমাকে দেন, অত কথা আমি বুঝি না। মন্ত্রীর গাড়িতে আমি মাংলা উঠি না, 500 টাকা খরচ করে, 5,000 টাকা খরচ করে আমি যাব, মন্ত্রীর গাড়িতে মাংলা উঠব না, যে কোনো সময় মন্ত্রীর গাড়িতে বোম পড়তে পারে। চেয়ারম্যান সাহেবের মোটর সাইকেলে ওই লোক উঠলো 10 টাকা রিক্সা ভাড়া বাঁচানোর জন্য, চেয়ারম্যান সাহেবকে হত্যা করার জন্য ঝোপের আড়ালের লোক ছিল, গুলি মারল চেয়ারম্যানের গায়ে, লাগলো পিছনের আরোহীর গায়ে। এবার মর, মরে দেখ কেমন লাগে। ভালো মানুষের সাথে যারা চলে তারা সবসময় ভালো ফল পেতে পারে, খারাপ মানুষের সাথে যারা চলে সবসময় তাদের মগজটাকে খারাপ পরামর্শ দিয়ে দেয়। ওই জন্য আরব দেশের খতিব সাহেবেরা জুমার দিনে খুতবার সময় দোয়া করেন প্রেসিডেন্টদের জন্য, আল্লাহুম্মা রযুকহুম বিতানাতান সালিহাতান ইয়া আরহামার রাহিমিন, হে দয়ালু তুমি আমাদের দেশের প্রেসিডেন্টকে ভালো সঙ্গী যুগিয়ে দাও, ভালো সঙ্গী যদি তার সাথে থাকে তাহলে তাকে জুলুম থেকে ফিরায় আনে, আর খারাপ লোক যদি তার আশেপাশে ভেড়ে ভালো মানুষটাকেও খারাপ বানায় ফেলে। পরামর্শের অপরিসীম গুরুত্ব, পরামর্শ সবসময় গ্রহণ করতে নাই, কারণ খারাপ পরামর্শদাতা মানুষকে ডাইভার্ট করে ফেলে হক থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পরামর্শ দেওয়া হল মেরাজের পরে, যে এই ঘটনাটা আপনি মানুষের কাছে প্রচার করেন না, প্রচার করলে মানুষেরা মানবে তো নাই, এতদিন যা বলেছেন সব ভেস্তে যাবে, আপনাকে পাগল ঠাওরাবে। আমাদের কেউ মাঝে মাঝে বলে এই হাদিস সমাজে কোয়েন নাই, কইলে বিরাট ফেতনা হয়ে যাবে। ফেতনার ভয়ে আপনি হক প্রচার থেকে গোপন থাকবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফেতনার ভয় বলে আমার কাছে নেই, মেরাজ ঘটেছে সংগঠিত, এটা আমি বলবো, তারপরে যা আছে রেজাল্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমাজের মধ্যে গোলমাল লেগে গেল, কেউ পক্ষে এলেন কেউ বিপক্ষে এলেন। সিদ্দিকে আকবর বললেন যে আল্লাহর পক্ষে অসম্ভব কিছুই নয়, অতএব এটা কোনো আশ্চর্যের কিছু নেই, আল্লাহর জন্য খুবই সহজ। আমার কাছে কঠিন হলো, আমি এটাকে ঈমান আনলাম। হকের কথা আপনি প্রচার করবেন, কে মানবে কে না মানবে ওটা আপনার দেখার বিষয় নয়। গাড়ির মধ্যে বলবেন সিগারেটটা ফেলে দিন, ওটা ভালো জিনিস নয়, ওটা সভ্য মানুষ খায় না, এটুকুই আপনার কথা। সিগারেটটা একটু পরে ধরান ভাই, ভাই সিগারেটটা একটু বাইরে যায় খান, খাওয়ার পরামর্শ দিলেন একটু বাইরে যায় খান, সিগারেটটা একটু পরে খান ভাই, তো সিগারেট খান কিন্তু একটু পরে খান, আপনি খাওয়ার পরামর্শ দিলেন, বুঝেন নাই তো। একটা কথা বলতে চাই, রাগ করবেন না তো, রাগ না করলে বলবো, আরে তোমার রাগ দিয়ে আমার কি আসে যায়, তোমার সন্তুষ্টি তো আমার কামনা নয়, আমার আল্লাহ আমার পক্ষে সন্তুষ্ট থাকলে যথেষ্ট, তোমার মতো ধনাঢ্য ব্যক্তিকে আমার গোনার সময় নেই, যেটা হক মনে করেছি সেটা বলে দিয়েছি, পারলে মানো না পারলে ছেড়ে দাও। তদানীন্তন কালের বিমানবাহিনীর প্রধান, বিমানবাহিনীর ঘাঁটিতে ছাত্র জীবনে একদিন জুমার সালাত পড়ার সুযোগ হল, জায়নামাজ তো বিছানোই আছে, আমি গিয়ে জায়নামাজের উপরই সুন্নত শুরু করে দিয়েছি, নামা দেখি তুই কিভাবে নামাস, সুন্নত তো পড়তেই আছে। আশেপাশে যারা ছিল কাজে, এই লোকটা কেটারে আমাদের বসের জন্য জায়নামাজ বিছানো, আর এই জায়নামাজের উপরে সুন্নত শুরু করলো, লোকটা তো নামাজ পড়ে, লোকটাকে নামাই কি করে, আর এর মধ্যে স্যার এসে গেলে কি হবে। যাই হোক, স্যার এসে গেলেন, ওরা আহাহু করতে, স্যার বলছে কোনো সমস্যা নেই থামো, এটা মসজিদ আল্লাহর ঘর, এটা ফাঁকা জায়গায় উনি দাঁড়িয়ে গেলেন জায়নামাজে, আমি ওনার পাশে এসে উনি দাঁড়ালেন। ওরা তো চাকরি করে, আমি তো আর করি না, ওদের প্রোটোকল মেনটেন করতে করতে আল্লাহর ঘরেও প্রোটোকল শুরু হয়ে গেছে। তারপরে একামত হয়ে গেল, আমি তখন স্যারকে বললাম যে পায়জামা তো টাকনার নিচে উঠিয়ে নেন, তখন ওটা হাদিস জানতাম না, যেটা সালাতের জন্য খাস নয় সব সময়ের জন্য উঠাতে হবে। এখন সব মসজিদের ইমাম সাহেবেরা বলছেন পায়জামাটা উঠিয়ে নেন, যার পায়জামা টাকনার নিচে আছে উঠিয়ে নেন, মোবাইলটা বন্ধ করেন। তার মানে মোবাইলটা বাইরে যে আবার খুলেন আর ফুল প্যান্টটাও বাইরে যে আবার খুলে দিয়ে, ও যে কি বলে নিজেও বোঝে না। যাদের ফুল প্যান্ট পায়জামা আছে টাকনার উপরে উঠিয়ে নেন, তার মানে বাইরে গিয়ে আবার খুলে দিয়ে, মোবাইলটা থাকলে বন্ধ করে নেন। জি না, এটা হলো অস্থায়ী আর ওটা হলো স্থায়ী। মোবাইল বন্ধ করবেন অস্থায়ী, আর ফুল প্যান্ট টাকনার উপরে তুলতে হবে, এটা হলো স্থায়ী। তারপরে উঠাই নিলেন পায়জামা, উনি উঠালেন, ভদ্র মানুষ, বিমান বাহিনীর প্রধান। তারপরে সুলতান মাহমুদ সাহেবের পরে যিনি এসেছিলেন, নামটা আমার মনে নেই, ওরা বলা বলি করল সুলতান মাহমুদ স্যার যদি থাকতেন তাহলে আজকে 100 লোকের চাকরি চলে যেত এখানে। ইনি খুব কমল মেজাজের লোক, দেখে কিছু বললেন, এই তুমি কোথা থেকে এসেছো? আমি কর্পোরাল আহসান হাবিবের গেস্ট, আপনার কি সমস্যা? কর্পোরাল আহসান হাবিবের গেস্ট আমি, আপনার সমস্যাটা কি? হারিসে চামুচ গরম নাকি? আপনার স্যার কিছু বলেন না, স্যারের পায়ের সাথে লাগায় সালাত আদায় করলাম, আপনার এত সমস্যা কি? মসজিদের মধ্যে এগুলি বাদ দিয়ে, এগুলি আর করেন না কোনোদিন। মসজিদ আল্লাহর ঘর, যিনি যেখানে আসবেন যতটুকু জায়গা পাবেন নিবেন বসবেন, এটাই স্বাভাবিক কথা। এমার্জেন্সি যদি কোনো কাজ কারো থাকে তাহলে সেটা কমিটির পরামর্শে, খতিবের পরামর্শে সামনে আসবে, সেগুলো ভিন্ন ব্যাপার। বলছিলাম পরামর্শদাতার পরামর্শটাও ঠিক মতো আছে কিনা ওটা বুঝতে হবে, বলতে হবে। সিগারেটটা ফেলে দিন, ওটা খারাপ জিনিস, ওটা আর খাবেন না, এটুকুই আপনার জন্য যথেষ্ট, আর কিছু বলার দরকার নেই। এবার ফেলবে বা না ফেলবে, ফেলানোর দায়িত্ব আপনার নয়, বলার দায়িত্ব আপনার। পরামর্শ আপনি দিবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহকে বলা হলো সমস্ত বিশ্বের আলেম ওলামা ভয়ের চোটে এক হয়ে গেছে, আপনি একাই জেলখানাতে আছেন, ডেলি 1000 করে বেত ইমাম আহমদ বিন হাম্বলের গায়ে মারা হচ্ছে। ইমাম আহমদ বিন হাম্বলের গায়ে যখন বেত মারা হয় তখন তিনি বলেন হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। শপাং করে একটি বেত ইমাম আহমদ বিন হাম্বলের গায়ে মারে। দুনিয়াতে জালেম দেখেছেন? এরকম জালেম এখনো আসেনি গো। এখন আলেম আমাদেরকে জেলে বন্দি করা হয়, কিন্তু কোন পুলিশ অফিসারের সাহসে কুলায় না তার গায়ে হাত তোলার। এমনি মানসিক টর্চারিং সময় করে, কিন্তু গায়ে হাত তোলার সাহস এখনো কুলায় না, কারণ ইমান তার ভিতরেও আছে, সে যত বড় অফিসারই হোক না কেন। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, ইমাম বুখারীর উস্তাদ, তাম বিশ্বের শ্রেষ্ঠ মহাদ্দেশ ইমাম আহমদ বিন হাম্বল, তার গায়ে 1000 বেত মারা হচ্ছে ডেলি বাগদাদের কারাগারে। সবাই গিয়ে বলছেন ইমাম সাহেব আপনি একটু ঘুরিয়ে পেঁচিয়ে কথাটা বলেন তাহলে জানটা বাঁচবে। কি বলতে হবে? বলতে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কোরআন। বলবেন আসমান, জমিন, চন্দ্র, সূর্য, কোরআন, এইভাবে 5টা আঙ্গুল বন্ধ করবেন। তারপরে বলবেন হাদিহি খালাকা হুন্নাল্লাহ, এইগুলিকে আল্লাহ সৃষ্টি করেছেন। তখন আমরা খলিফাকে বলবো যে আল্লাহর কালাম যে সৃষ্টি, এটা ইমাম আহমদ বিন হাম্বল স্বীকার করেছেন। আসমান জমিন চন্দ্র সূর্য 4টা তো আল্লাহর সৃষ্টি, তার সাথে কোরআন, এই 5টা জিনিস একসাথে বলে যদি বলা হয় এগুলি আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে কোরআন আল্লাহর সৃষ্টি, এটা ইমাম আহমদ বিন হাম্বল স্বীকার করেছেন, এই বলে আপনাকে জেলখানাতে মুক্ত করে আনব। আর আপনি মনে মনে নিয়ত করবেন যে এটা এটা এই 5টা জিনিস নয়, এই 5 আঙ্গুল আল্লাহ সৃষ্টি করেছেন। মেড ইন জাপান বলছে, কাপড়টা তো দেখছি দেশি তৈরি, তো ওর উপরে মেড ইন জাপান লেবেল লাগানো আছে কেন? ওই লেবেলটা মেড ইন জাপান, কাপড়টা নয়, লেবেলটা মেড ইন জাপান। তাহলে আসমান জমিন চন্দ্র সূর্য কোরআন আল্লাহর সৃষ্টি তা নয়, এই যে পাঁচ আঙ্গুল দিয়ে গুনলাম এই পাঁচটা জিনিস, এই পাঁচ আঙ্গুল আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, এই লুকুচুরি দুনিয়ার মানুষ বুঝবে না, লক্ষ জনতা জেলের বাইরে অপেক্ষা করছেন ইমাম আহমদ বিন হাম্বলের মুখের একটি কথা শোনার জন্য, তিনি এ ব্যাপারে কি বলেন। আজকের আমার বক্তব্যে তাবাম পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত বিভ্রান্ত হবে, আমার মতো ইমাম আহমদের হাম্বলের জীবনের চেয়ে আল্লাহর কালামের মর্যাদা অনেক বেশি, তোমরা কি বলতে চাও আমাকে? আল্লাহর কোরআন মাখলুক নয়, আল্লাহর কোরআন হল আল্লাহর কালাম। আল্লাহ যেমন মাখলুক নয়, আল্লাহর কালামও অবিনশ্বর, আল্লাহর কালাম মাখলুক হতে পারে না। আল্লাহর যেমন শুরু নাই শেষ নাই, আল্লাহর কালামেরও শুরু নাই শেষ নাই। কাগজের তৈরি কোরআন ওটা পেরেশে বানানো হয়েছে, কিন্তু কোরআন ওর মধ্যে যে আল্লাহর কালাম আছে ওটা হলো গায়রে মাখলুক। ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে পিটানো হচ্ছে, পিটানোর খবর শুনে মক্কা থেকে তদানীন্তন কালের শ্রেষ্ঠ মহাদ্দেশ আব্দুল আজিজ আল কেনানি রাহেমাহুল্লাহ তিনি আবার রওনা দিলেন বাগদাদের উদ্দেশ্যে। বাগদাদের বড় মসজিদে জামাত পড়ছেন, বাপ আর বেটা দুইজন মিলে। বাপ যদি ছেলে যদি বাপের কথা বুঝতে পারে আর বাপ যদি ছেলের কথা বুঝতে পারে তাহলে পৃথিবীতে স্বর্গরাজ্যে পরিণত হবে। আল্লাহ বলছেন ওয়ালিদি ওয়ালাদ, পিতারও কসম ছেলেরও কসম। আল্লাহ পিতার কসম করেছেন আবার ছেলের কসম করেছেন, ওয়ালিদি ওয়ামা ওয়ালাদ। সেই বাপ আর সেই ছেলে, বাপ আর ছেলে দুইজন রওনা দিয়েছেন মক্কা থেকে বাগদাদ। কতদিন পার হয়ে ঘোর সোয়ার হয়ে সেখানে গিয়ে পৌঁছে গেলেন, ছেলেকে বললেন বাবা তুমি দাঁড়াবে ইমামের পাশে মেম্বারের কাছে আর আমি থাকবো বারান্দায়। যখনই জামাত শেষ হয়ে যাবে তখন আমি ওখান থেকে প্রশ্ন করবো, মা হুয়াল কুরআন ইয়া বুনাইয়া, হে বৎস কুরআন কি জিনিস? তখন তুমি বলবে আল কুরআনু হুয়া কালামুল্লাহ গায়রু মাখলুকিন বাদা মিনহু ওয়া ইলাইহি ইয়াউদ। কুরআন হলো আল্লাহর কালাম, এরা কোনো মাখলুক নয়, আল্লাহ থেকে কুরআন এসেছে, আল্লাহর দিকে কুরআন আবার ফিরে যাবে। বাগদাদের বড় মসজিদে সালাতে জুমা শেষ হয়ে গেল, বিশরুল মুরাইসি তদানীন্তন কালের বর্তমান জামানার যারা শেরেক বিদাতের ঠিকাদারি করছে ওই শেরেক বিদাতের ঠিকাদারির ভিতরকার তদানীন্তন কালে বিশরুল মুরাইসি উলামায়ে সুয়ের একটি অংশ, বিশরুল মুরাইসি সেখানকার ইমাম খলিফা মামুনুর রশিদ ওই ইমামের পিছনে সালাত আদায় করছেন, তার সভাসদ পরিষদ আর্দালি পিয়াক পাইদা সব সেখানে উপস্থিত আছে। এই অবস্থায় সালাম ফিরানোর সাথে সাথেই ওই বারান্দার ওই কোণা থেকে বাপ জিজ্ঞেস করতে চিৎকার করে, মা হুয়াল কুরআন ইয়া বুনাইয়া। তখন ওই ছেলে দাঁড়িয়ে বলছে আল কুরআন হুয়া কালামুল্লাহ গায়রু মাখলুকিন মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ। বলার সঙ্গে সঙ্গে কিয়ামত সংঘটিত হয়ে গেল মসজিদের ভিতরে। ধরো মারো কাটো ফারো সেরো কাকে মারো কাকে ধরো, শুরু হয়ে গেল দৌড়াদৌড়ি চিল্লা চিল্লি হাও মাও কাও কাও। খলিফার সামনে এই রাজ দরবারের এই মসজিদে এত বড় কথাই ছোট্ট ছেলের উঠা থেকে এসেছে ছেলের পরিচয় গ্রহণ করো, সাথে সাথে ছেলেকে ধরে হেঁচড়ায়, তারপরে ওর বাপকে ধরে হেঁচড়ায় নিয়ে খলিফা মামুনের দরবারে নিয়ে যাওয়া হলো। আব্দুল আজিজ আল কেনানি বলছেন, ওহে মামুন তুমি শুনে রাখো, তোমার হাতের লাঠি সেদিন আমার হাতে থাকবে, তুমি আমার সামনে অসহায় হবে, শুনে রাখো, আমাকে কথা বলার সুযোগ দিও, মক্কা থেকে এসেছিলাম এই কথাটা তোমার মসজিদে তোমার নাকের ডগার উপরে প্রচার করার জন্য। ইমাম আহমদ বিন হাম্বল সত্য আর তোমার তরিকা হলো মিথ্যা, এহেন কথা কে কোন কালে বলেছে? খলিফা মামুনের দরবারে নিয়ে যাওয়া হলো, সাত দিন আলোচনা হলো, আলোচনায় পরাস্ত হয়ে গেল বিশরুল মুরাইসি, কিন্তু চোরেন আসনে ধর্মের কাহিনী, ভক্তি যেখানে অন্ধ যুক্তি সেখানে অচল। শাহজালালের নামে ফেরি, তো ফেরিতে আগুন ধরলো কেন? কয় শাহজালাল পীরের সাথে বেয়াদবি করেছে তাই আগুন ধরেছে। শাহজালালের পীরের সাথে বেয়াদবি করেছে, তাই আগুন ধরেছে। ভক্তি যেখানে অন্ধ, যুক্তি সেখানে অচল। মাদ্রাসার ছাত্ররা শিক্ষকের সাথে বেয়াদবি করেছে, ডেকে বললাম বাবারা তোমরা যদি আজকে তোমার শিক্ষকের সাথে বেয়াদবি করো, কালকে তোমার ছাত্ররা তোমাদের সাথে আবার বেয়াদবি করবে। সঙ্গে সঙ্গে এক পণ্ডিত জবাব দিচ্ছে, তাহলে আমার উস্তাদও তার উস্তাদের সাথে বেয়াদবি করেছে, তাই আমরা করছি। এখন শয়তানের মাথায় শয়তানি বুদ্ধি সবসময় থাকে। ভক্তি যেখানে অন্ধ, যুক্তি সেখানে অচল, যুক্তিতে কাজে লাগে না। বলছিলাম হকের প্রচার সর্ব অবস্থায় করতে হবে। মেরাজ থেকে শিক্ষা গ্রহণ করলাম, পরামর্শ ভিত্তিক কাজ করতে হবে। সব পরামর্শ গ্রহণযোগ্য নয়, তবে পরামর্শ করাটা জরুরি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আকুলু কাউলি হাজা, استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه من كل ذنب واتوب اليه انه هو الغفور الرحيم. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهدين وعلى جميع الصحابات والأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر اللهم أعداءك أعداء الدين واحمي حوزة الإسلام والمسلمين يا أرحم الراحمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اذهب الباس رب الناس واشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.